মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই যে এবারের জাতিসংঘের যে সম্মেলন চলছে, অধিবেশন চলছে, এই অধিবেশনে আপনি বিভিন্ন বিষয়ে আপনার জোরালো বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে, এডুকেশন ফার্স্টের ব্যাপারে, রুল অফ ল এর ব্যাপারে, এই সমস্ত প্রসঙ্গে এবং জাতিসংঘের মহাসচিবও আপনাকে কিছু কিছু দায়িত্ব দিয়েছেন। তো প্রথমেই প্রধানমন্ত্রী, আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাই।
প্রত্যেকটা বিষয় আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কাজেই আমি মনে করি যে জাতিসংঘ সারা বিশ্বব্যাপী কাজ করছে মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা, এটাই লক্ষ্য। কাজে সেখানে যে কোনো দায়িত্ব পাওয়া, এটা তো আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি কাজ করতে। আর বিশেষ করে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশনে সব থেকে বেশি সৈন্য পাঠায় এবং সব থেকে বেশি আমাদের শান্তিরক্ষীরা কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশে, আমরা এখন এক নম্বরে আছি, সেখানেও আমাদের একটা দায়িত্ব আছে। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা প্রতিবন্ধী এবং অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছি, আর আমাদের সরকার শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ আমরা সবসময় মনে করি যে কেবলমাত্র একটা শিক্ষিত জাতি পারে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করতে। সেদিক থেকে বাংলাদেশের যথেষ্ট উন্নতি হয়েছে শিক্ষার ক্ষেত্রে, আমরা শিক্ষার মান যেমন উন্নয়ন করেছি, সাথে সাথে আমরা শিক্ষার নীতিমালা গ্রহণ করেছি। কাজে প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে আমরা সেই গুরুত্ব দিয়েই এটা গ্রহণ করেছি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আয়োজিত আপনি পার্টনারশিপ সংক্রান্ত একটি আলোচনায় ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্ভাবনার দিকগুলি বা কি, কিংবা কোনো সংকটের দিক কি আছে?
আমরা সবসময় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই। তবে যুক্তরাষ্ট্রে একটা বিষয় বারবার আমরা তুলে ধরছি, সেটা হচ্ছে যেমন আমাদের গার্মেন্টস সেক্টর, আমরা এখানে গার্মেন্টস এক্সপোর্ট করি কিন্তু বাংলাদেশ ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছে না। অথচ WTO সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা LDC দেশ এই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পাবে, এটাই স্বাভাবিক। যখনই আমাদের কোনো সুযোগ হচ্ছে আমরা এই বিষয়টা তুলে ধরছি। তাছাড়া হিলারি ক্লিন্টন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে বিষয়টা নিয়ে সেমিনারটা করলেন, এটা কিন্তু হচ্ছে ইকুয়াল রাইটস, মানে মেয়েদের সম অধিকারের বিষয়টাই সামনে চলে এসেছে। যদিও বাংলাদেশ কিন্তু এদিকে অনেক দূর এগিয়ে আছে, নারী ক্ষমতায়নের দিক থেকে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি এবং আমরা নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি, কাজে সেদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমেরিকার সাথে আমাদের সম্পর্ক, ভালো সম্পর্ক, ইতিমধ্যেই আমরা অনেক বিষয়ে আলাপ আলোচনা করছি যে সমস্ত সমস্যা রয়েছে বাংলাদেশে। US এর থেকে যে ইনভেস্টমেন্ট, আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন এটা মাত্র 20 মিলিয়ন বা 25 মিলিয়ন ছিল। আমরা আমাদের অর্থনীতি যখন উন্মুক্ত করে দিই তখনই কিন্তু, এবং বেসরকারি খাতকে যখন আমরা সুযোগ দিই তখনই কিন্তু আমেরিকার ইনভেস্টমেন্ট আমাদের সময়কালেই, অর্থাৎ 96 সাল থেকে 2001 সালের মধ্যে এই 5 বছরে আমেরিকার ইনভেস্টমেন্ট 1.2 বিলিয়নে উন্নীত হয়। কাজে আমরা যে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিই তার সুযোগটা তারা পেয়েছে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো সম্পর্ক। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, আমি যেটা মনে করি যে আমাদের সম্পর্ক অনেক ভালো।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনাদের সহযোগিতার আরেকটি দিক হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা এবং শান্তি স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি, তো এই সম্পর্কে কিছু বলবেন?
আমরা সরকার গঠন করার পর এ বিষয়ে কিন্তু যথেষ্ট শক্ত পদক্ষেপ নিয়েছি, যার ফলে আমরা সন্ত্রাস দূর করতে সক্ষম হয়েছি। কাজেই এক্ষেত্রে আমেরিকা সহ যে কোনো দেশই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে যে সন্ত্রাস দমনে বাংলাদেশ অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। কাজে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠা করা, সন্ত্রাস দূর করা, এটা আমাদের সরকারের নীতিমালা, কাজে আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি।
আপনার বর্তমান সরকারের বর্তমান মেয়াদের প্রায় শেষ বছর শুরু হতে চলেছে। এই মহাজোট সরকার দায়িত্ব গ্রহণ করেছিল বিপুল জনসমর্থনে, অনেকগুলো প্রতিশ্রুতিও আপনাদের ছিল, তো সেই আলোকে আপনি আপনার সরকারের সাফল্য এবং ব্যর্থতাকে কিভাবে মূল্যায়ন করবেন?
আমরা সরকার গঠন করার পর বিভিন্ন পদক্ষেপ নেই, এই পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য আবার উন্নতি হয়, আমরা রপ্তানি বৃদ্ধি করি। প্রায় আমাদের রপ্তানিতে আমরা বার্ষিক গড় প্রবৃদ্ধি 19 ভাগে উন্নীত করতে সক্ষম হই। সারা বিশ্বব্যাপী যখন অর্থনৈতিক মন্দা চলছে সেই সময় আমরা আমাদের প্রবৃদ্ধি 6 ভাগের উপরে রাখতে আমরা সক্ষম হয়েছি, দেশ খাদ্য ঘাটতি দেশ ছিল, আমরা কিন্তু এখন বলতে গেলে খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। শুধু তাই না, আমরা দরিদ্র মানুষের মাঝে বিনা পয়সায় খাদ্য বিতরণ করে যাচ্ছি। এবারে ঈদ এবং রমজান মাসে আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশের একেবারে রাজধানী ঢাকা থেকে নিয়ে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আপনি যান, সেখানে মানুষ কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে এবারে ঈদ উদযাপন করেছে এবং কেনাকাটা করেছে, যেটা হিসেবে পাওয়া যায় প্রায় 42,000 কোটি টাকার কেনাবেচা হয়েছে। অর্থাৎ মানুষ যে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে উন্নতি লাভ করছে এটা তারই প্রমাণ। বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের সমস্যা ছিল, আমরা খুব দ্রুত কতগুলি পদক্ষেপ নেই, একবারে আশু, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং যার ফলে অতি অল্প সময়ের মধ্যে আমরা অতিরিক্ত প্রায় 3,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হই। খাদ্য মূল্য অতিরিক্ত ছিল, মূল্যস্ফীতি 11%-এর উপরে ছিল, সেটাকে আমরা কিন্তু কমিয়ে এনেছি, আমরা প্রায় 5%-এর কাছাকাছি এখন মূল্যস্ফীতি নামিয়ে আনতে সক্ষম হয়েছি। খাদ্য মূল্য যেখানে 13% ছিল সেটা কিন্তু আমরা 3%-এর নিচে নামিয়ে এনেছি।
প্রশ্নত একটা কথা উল্লেখ করতেই হয় যে আপনি যখন সরকার গঠন করেন তখন আপনার একটা প্রধান মিশন ছিল দুর্নীতি নির্মূল করা এবং আইন শৃঙ্খলা। সাম্প্রতিক কালে আমরা কিন্তু এই সমালোচনার মুখোমুখি হচ্ছি যে দুর্নীতি দমন সেভাবে হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাংগঠনিক সন্ত্রাস হয়তো বন্ধ হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি দুটো নিয়েই কিন্তু প্রশ্ন হচ্ছে।
প্রশ্ন আপনি ইচ্ছে করলে করতে পারেন। আমাদের সরকার আমলে আমরা দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছি এবং সম্পূর্ণ স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছে। যে কোনো জায়গায় কোথাও কোনো দুর্নীতি হলে পরে সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশন সেটা তদন্ত করছে। আমরা কিন্তু কোনো কিছু ধামাচাপা দিচ্ছি না। অতীতে কখনো দেখেছেন যে কোনো সিটিং মিনিস্টার অথবা কোনো অ্যাডভাইজার বা কেউ দুর্নীতি দমন কমিশনে গিয়ে জবাবদিহি করেছে? করে নাই। আমাদের সরকার আমলে তা করছে। আসুন আইন শৃঙ্খলার ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত দেব। এই গত রমজানের সময় বা ঈদের আগে এই ঢাকা শহরেই আপনি বলেন রাত্রি 12টা, 1টা, 1:30, 2টো পর্যন্ত মা বোনেরা বাজার হাট করেছে, ঈদের বাজার করেছেন, কোনো দুর্ঘটনা তো ঘটেনি। এই 3.5 বছর একটা বোমা বা গ্রেনেড হামলা তো হয়নি, কোন রাজনৈতিক নেতার উপরে তো হামলা হয়নি, এবং যখনই কোনো ঘটনা ঘটছে সাথে সাথে কিন্তু সেগুলি আমরা তদন্ত করছি এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার সরকারের একটি বড় সাফল্যের দিক হচ্ছে বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার করে তাদের শাস্তি প্রদান করা, আর দ্বিতীয় হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু। তবে এ নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ অপরাধীর বিচারের প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে, এ সম্পর্কে আপনি কি বলবেন?
বিচারের প্রক্রিয়া কখনো ধীর গতিতে চলছে না, ঠিক যেভাবে চলা সেভাবেই চলছে। বরং আমরা 2টো ট্রাইব্যুনাল করে দিয়েছি, কিন্তু আমরা কোনো কিছুতে এত তাড়াহুড়ো করে পুরো বিচার প্রক্রিয়াটা নষ্ট করতে চাই না। প্রত্যেক মানুষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এটা আমাদের নির্বাচনী ওয়াদা ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা কিন্তু আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচারের কাজ করে যাচ্ছি।
মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার ব্যাপারে আপনার সরকারের একটা বিরাট সাফল্য আছে, কিন্তু তার পাশাপাশি ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বোধহয় মতবিরোধের এখনো নিষ্পত্তি হয়নি এবং আরো কিছু নিষ্পত্তিবিহীন বিষয় রয়ে গেছে। কতটুকু আপনি আশাবাদী যে ভারতের সঙ্গেও যেসব বিষয় বাকি রয়েছে তার একটা নিষ্পত্তি হবে?
মিয়ানমারের সাথে আমাদের যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে যে ডিসপিউট ছিল আমরা সেটা মামলা করে আনক্লজে আমরা জিতেছি, সেটা এটা বাংলাদেশের জন্য বিরাট সাফল্য এবং বিশাল এলাকা বাংলাদেশ পেয়েছে। ভারতের সাথেও আমাদের মামলা চলছে, 2014 সালে এই মামলার রায় হবে। আমরা আশাবাদী যে এখানেও আমরা জয়ী হতে পারবো, সেটা এখন মামলার রায় যেটা আসে সেটা কাজে। ভারতের সাথে যে সমস্ত বিষয়ে অনিষ্পত্তি বিষয়গুলি ছিল সেই অনিষ্পত্তি বিষয়গুলি কিন্তু আমরা একে একে নিষ্পত্তি করে যাচ্ছি। যেমন 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি অনুযায়ী আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, এত বছর পরে, প্রায় 41 বছর পরে এই প্রথম ভারতের তাদের ক্যাবিনেট এটা অনুমোদন হলো, কাজে এটা আমি মনে করি এটা বিরাট অগ্রগতি। ছিটমহলগুলি, সেটা যে লোক গণনা সেগুলো আমাদের শেষ হয়ে গেছে, কাজে সেই ছিটমহলগুলির সমস্যা আমরা সমাধান করছি। অঙ্গপ্রতা দহগ্রামের সাথে করিডোর 24 ঘন্টা খোলার ব্যবস্থা আমরা করেছি। আমরা গতবার যখন ক্ষমতায় ছিলাম গঙ্গা পানি চুক্তি আমরা সফলভাবে করেছি, আর তিস্তা নিয়ে এটা আলাপ আলোচনা চলছে। কাজে আলাপ আলোচনার মধ্য দিয়ে একসময়টা সমস্যার সমাধান হবে। আমরা আশা করি ভারতের সঙ্গে এই সমস্যাটাও আমরা সমাধান করতে পারবো।
পরিশেষে আরেকটি প্রশ্ন, 96 সালের নির্বাচনের আগে আপনার একটা বলিষ্ঠ দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং শেষ পর্যন্ত তখনকার সরকার আপনার এই দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। এখন 2012 সালে আপনার দল থেকে, আপনার পক্ষ থেকে এরকম বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা ঠিক হবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে অবস্থা সেই অবস্থায় অনেকেই মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে দেওয়ার সময় বোধহয় এখনো আসেনি।
তাহলে তাদেরকে আমরা জিজ্ঞেস করি, যারা এই কথা বলেন তারা কি আবার ওই 1-11 অবস্থায় ফিরে যেতে চান? 2007 থেকে 2008 সাল পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারা এখন আপনি বলেন যে বাংলাদেশের মানুষ কি আবার ওই ধরনের অনিশ্চয়তার মধ্যে যেতে চায়? যেহেতু জনগণ আমাদের ভোট দিয়েছে 2008 সালের নির্বাচনে, আমরা কিন্তু সংবিধান সংশোধন করে সেখানে ঠিক সংসদীয় গণতন্ত্র, পৃথিবীর বিভিন্ন দেশে যে সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে চলে সেটাই আমরা আবার পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমি তো স্পষ্ট বলেছি যে আমরা সংসদীয় গণতন্ত্র যেভাবে অনুসরণ করা হয়, যেভাবে নির্বাচন হয় সেভাবে হবে। এরপরেও যদি আমাদের বিরোধী দলের কিছু বলার থাকে, ওনারা কিন্তু পার্লামেন্টে আসতে পারেন, তাদের প্রস্তাব দিতে পারেন, আমরা সেখানে বিবেচনা করব। নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ হয় সেটাই তো বড় কথা। আপনাকে আমি বলতে চাই যে আমরা সরকার গঠন করার পর এ পর্যন্ত প্রায় 6,000-এর কাছাকাছি নির্বাচনী এলাকায় নির্বাচন হয়েছে, অর্থাৎ স্থানীয় সরকার থেকে শুরু করে মেয়র এবং সিটি কর্পোরেশন বাই ইলেকশন। আপনি বলেন যে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় এই যে 6,000-এর কাছাকাছি নির্বাচন, একটা নির্বাচনেও কোনো অনিয়মের কোনো অভিযোগ এসেছে? আসে নাই। একটা নির্বাচনেও কিন্তু কোনো মানুষের মৃত্যু হয় না, একটা নির্বাচনেও কিন্তু কোনো একটা এলাকায় কোনো রকম অনিয়ম সংঘাত কিছু হয় নাই। কাজেই যদি একটা সরকার ইচ্ছা করে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে, সেটা যে করতে পারে সেটা আমরা প্রমাণ করেছি যে নির্বাচন কমিশন শক্তিশালী, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, সেখানে কখনো হস্তক্ষেপ করা হয় না।
মাননীয় প্রধানমন্ত্রী, ভয়েস অফ আমেরিকাকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অজস্র আন্তরিক ধন্যবাদ।
আমিও আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধুতে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আপনাদের ভয়েস অফ আমেরিকার সকলের প্রতি আমার শুভাশিস রইল।